সাধারণ সম্পাদক বাংলাদেশ আওয়ামী যুব সংঘ, মোজাফফর বিন মহসিন সাধারণ সম্পাদক বাংলাদেশ আওয়ামী যুব সংঘ, ওনার মূল্যবান বক্তব্য আপনারা অবশ্যই শুনবেন। আমি অনুরোধ করছি ওনাকে ওনার বক্তব্য পেশ করার জন্য।
আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।
ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ।
ইন্নাল হামদালিল্লাহ নাহমাদুহু ওয়া نستাইনু, মান ইয়াহদিহিল্লাহু ফালা মুদিল্লা লাহ, ওয়া মান ইউদ্লিল ফালা হাদিয়া লাহ, ওয়া আশহাদু আন লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহ, ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم, قل هل يستوي الذين يعلمون والذين لا يعلمون إنما يتذكر أولو الألباب. وقال الله عز وجل وما يستوي الأعمى والبصير ولا الظلمات ولا النور. عن أبي سعيد الخدري رضي الله عنه قال قال رسول الله صلى الله عليه وسلم سيأتيكم أقوام يطلبون العلم فإذا رأيتموهم فقولوا لهم مرحبا مرحبا واقنوهم. رواه ابن ماجه بإسناد حسن. উত্তরবঙ্গের বগুড়া জেলার সুনামধন্য প্রতিষ্ঠান রিকুষ্টিয়া মাদ্রাসা কর্তৃক আয়োজিত ইসলামী সম্মেলনের সম্মানিত সভাপতি, উপস্থিত প্রধান অতিথি, মাসিক আত্তাহারিকের সুযোগ্য সম্পাদক ডক্টর মোহাম্মদ সাফাত হোসাইন, উপস্থিত বিশেষ অতিথি বাংলাদেশ আওয়ামী যুব সংঘের সংগ্রামী সভাপতি ডক্টর মোহাম্মদ কবিরুল ইসলাম, উপস্থিত আজকের সম্মেলনের মধ্যমণি শিরিক বিদাতের বিরুদ্ধে আপোষহীন কণ্ঠ আল মারকাজুল ইসলামী আসসালাফির সম্মানিত প্রিন্সিপাল, শ্রদ্ধাভাজন উস্তাদ শেখ আব্দুর রাজ্জাক বিন ইউসুফ, উপস্থিত অন্যান্য উলামা কেরাম, অতিথিবৃন্দ, সুধি মণ্ডলী ও সামনে উপবিষ্ট শ্রদ্ধেয় মুসলিম ভাতৃমণ্ডলী, পর্দার আলালের মা ও বোনেরা, যুগে যুগে কিভাবে দিনের এলেম টিকে ছিল, অব্যাহতি ছিল, এর উপরে সংক্ষেপে আপনাদের মাঝে কিছু আলোচনা করে বিদায় নেব ইনশাআল্লাহ। আমা তাওফিক ইল্লা বিল্লাহ, আলাইহি তাওয়াক্কাল দোয়া ইলাইহি উনীব। আমার বিষয়টি বুঝতে পেরেছেন? যুগে যুগে দিন কিভাবে টিকে ছিল, এখনো আছে, কিয়ামত পর্যন্ত কিভাবে থাকবে, এ বিষয়ে আলোচনা করব আপনাদের সামনে। এজন্য আপনাদের মনোযোগ আকর্ষণ করছি, পাশাপাশি বসে কথা বলবেন না, যতটুকু বলবেন শোনার চেষ্টা করবেন এবং সেটা বাস্তবে আমল করার চেষ্টা করবেন। কি রাজি আছেন? তো আমার প্রতি রাগ নেই তো কারো? রাগ যদি না থাকে
তাহলে আমি ভালো কথা বলতে পারি। আপনার একটু কষ্ট দেবে, এগিয়ে আসুন তো দেখি, এই মাঝখানে জায়গা ফাঁকা আছে, একটু আসুন তো, একটু আসুন, আসুন, নড়বেন না আপনারা, একটু আসুন, কোরআনের হুকুমের একটু পালন করুন, একটু কষ্ট দেই। আপনার দিনী প্রতিষ্ঠানের উদ্দেশ্যে সেই প্রতিষ্ঠানের মাঠে আজকে সম্মেলন অনুষ্ঠিত হচ্ছে, সেখানে একটা হাদিস মনে পড়ে যায়, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মুস্তাদরাক হাকিম প্রথম খণ্ডের 188 পৃষ্ঠায় হাদিসটি বর্ণিত হয়েছে আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু আনহু থেকে। একই মর্মে হাদিস বর্ণিত হয়েছে বাইহাকিতে, তার কিছু এবারত বেশি আসছে, যদিও বক্তব্যের মাঝে কথাটি চলে আসতো আগেই বলে নিচ্ছি, আবু সাঈদ খুদরি থেকেই হাদিসটি বর্ণিত। তিনি বলছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদেরকে নির্দেশ দিয়েছেন, তিনি যখন আবু সাঈদ খুদরি যখন দেখতেন কোন যুবককে, কালা মারহাবাম বি ওয়াসিয়াতি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার আনা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আন নুআসসি আলাকুমুল মাজলিস ওয়া আন নুফাহিমা লাকুমুল হাদিস ফা ইন্নাকুম খুলুফুনা, তারপরে শব্দটি আপনাদের বলতে হবে, কি বললেন, ওয়া আহলুল হাদিসে বাদানা, যখন যুবক ভাইরা তোমাদের কাছে আসবে তখন তোমরা তাদেরকে বসতে দিবে এবং আমার হাদিস শিক্ষা দিবে, কারণ দুইটি, তারা আমার উত্তরসূরি এবং পরবর্তী আহলুল হাদিস। এই আহলুল হাদিস শব্দটা নিয়ে কিছুটা একটু মতনক্য তৈরি হয়েছে ইতিমধ্যেই, যে আহলে হাদিস শব্দটি বলা যাবে না, মনে হয় আপনারা শুনছেন কিছুটা, যে আর বলা যাবে না আহলে হাদিস শব্দ, সবাই মুসলিম বলতে হবে, ইতিমধ্যে শুনে ফেলেছেন আপনারা, এই কথা আমি কিছু পরে বলবো। মজলিসে ফাঁকা জায়গা রাখতে হয় না, ওটা পূরণ করতে হয়, অপরকে বসার সুযোগ করে দিতে হয়, যার কারণে এই হাদিসটি বললাম। মাহবুবের উদ্দেশ্যে বলছি, আপনারা পাশাপাশি বসে গল্প করবেন না, আলোচনা শোনার চেষ্টা করুন এবং বাস্তবে পরিবারে সেটাকে বাস্তবায়ন করার চেষ্টা করুন, আল্লাহ আমাদের তৌফিক দান করুন, আমিন। যুগে যুগে কিভাবে এই দিনই এলেম চলে আসছে, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন সূরা জুমার 9 নম্বর আয়াতে, কুল হাল ইয়াস্তাবিল্লাযীনা ইয়ালামুন ওয়াল্লাযীনা লা ইয়ালামুন, যারা জানে আর যারা জানে না তারা কি সমান হতে পারে, যারা জ্ঞানী তারাই কেবল বিষয়টাকে গুরুত্ব দেয়, মনে করে, স্মরণ করে, জ্ঞানী ব্যক্তি ছাড়া এটা কেউ করে না। সূরা ফাতির 28 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইন্নামা ইয়াখশাল্লাহ ইবাদাহুল উলামা, আল্লাহকে প্রকৃত অর্থে ভয় করে যারা দ্বীনের ইলম শিক্ষা করে, আলেম তারাই, এটা আল্লাহর ঘোষণা। সূরা ফাতির 19 এবং 20 নম্বর আয়াতে আল্লাহ বলছেন, আমা ইয়াস্তাবিল আমা ওয়াল বাসির, কখনো জ্ঞানী আর জ্ঞানহীন, অন্ধ এবং চক্ষুষ্মান ব্যক্তি এক সমান নয়, যেমন এক সমান নয় ওলা জুলুমাত ওলা নূর, আলো এবং অন্ধকার কি এক জিনিস না? ঠিক, আল্লাহ এত সুন্দর উদাহরণ দিচ্ছেন এই জায়গাতে, আবার বলছেন ওলাল আমওয়াত ওলাল আহিয়া ওয়াল আমওয়াত, মৃত এবং জীবিত কি এক জিনিস না? দেখেন কত সুন্দর উদাহরণ দিচ্ছেন, আল্লাহ বলছেন যে অন্ধকার আর আলো দুইটা যেমন এক নয়, মৃত এবং জীবিত যেমন এক নয়, অনুরূপভাবে যে ব্যক্তির চোখ আছে আর যে অন্ধ এক নয়। যে ব্যক্তি শারীরিক জ্ঞান জানে ওই ব্যক্তি আর শারীরিক জ্ঞান যে ব্যক্তি জানে না ওই ব্যক্তি একরকম হতে পারে। যারা স্কুল কলেজ ইত্যাদি দুনিয়াবী শিক্ষায় শিক্ষিত হচ্ছেন তাদের জন্য এই দুনিয়াতে টিকে থাকা আর এই দেশের প্রচলিত রাজনীতি করার যে ফলাফল উভয়ের একই। একটি কথা বলেছিলেন, বিগত সরকারের আমলে যখন মন্ত্রী পরিষদ গঠন হয় তখন ছোট্ট একটি জোটের একজন লোক বলেছিলেন, এমপি বলেছিলেন, আমরা তো রাজনীতি করি দুনিয়ার উদ্দেশ্যে, এটা তো পরকালে কিছু পাবো না, এর পরেও যদি কিছু না হতে পারে, মানে তাকে মন্ত্রিত্ব দেওয়া হয়নি তাই এই কথাটা বলেছেন, অতি বাস্তব কথা বলেছেন। মানে যা করেন তারা দুনিয়াতেই করেন, এর পরকালে কিছু পাওয়া যাবে, ভয় পাচ্ছেন বলতে? পাওয়া যাবে না। ঠিক দুনিয়াবি শিক্ষায় শিক্ষিত হয়ে এ পর্যন্ত শেষ, এদেরকে আলেম বলা হয় না। কেন বললাম কথাটি? এটাই হলো অন্ধ আর চক্ষুষ্মান চোখওয়ালা মানুষ এক সমান নাই। একজন অন্ধকারে আর একজন আলোতে কখনো এক সমান হতে পারে না। ঠিক যারা দিনে এলেম শিক্ষা করবেন তারা অবশ্যই অবশ্যই আলোর মধ্যে অবস্থান করবেন, আর যারা দিনে এলেম ছাড়া অন্যান্য যত এলেম হোক না কেন তারা যেটা করবে তারা পরকালেতে কিছু পাবেই না। দুনিয়াবি যা কিছু করছে এতটুকুই শেষ, এটা কন্ট্রোলারের নিচে আর আসবে না। এই জন্য সৌদি আরবে সিলেবাস চালু রেখেছে, একজন MBBS ডাক্তার 1999 সালে এসে আমাদেরকে আকিদা বিষয়ে প্রশিক্ষণ দান করলেন। আপনাকে হিসাব করতে পারেন, আকিদা হলো একটা গুরুত্বপূর্ণ সাবজেক্ট যা কেউ বুঝে না, অথচ একজন MBBS ডাক্তার তিনি আকিদা বিষয়ে এত চমৎকার প্রশিক্ষণ দিলেন যা ভাবতে অবাক লাগে। আমি যদি আজকে একটা প্রশ্ন আপনাদের করি, বলুন তো মাজহাব কয়টি? উত্তর দেন, চারটি। আচ্ছা এই কথাটি বললেন এটা কি ঠিক হলো? বললেন কেন? বলতে হতো প্রচলিত আছে চারটি। খলিফা কয়জন, এটা কি সঠিক? দুইটাই যে নড়বড়ে হয়ে গেল, কেমন হলো তা? এর নাম আকিদা। আকিদার বিষয়টা আলাদা। এই তো আপনার মধ্যে বিশ্বাস নেই, সবারই বলা উচিত ছিল খলিফা কয়জন? চারজন। সন্দেহ আছে? না। অনুরূপ ভাবে আপনি কি বলতে পারেন মাজহাব চারটি? বলতে পারেন না। দুইটাই চলছে কেন? এর নাম হলো আকিদা। এটা তো হয় না। আপনাকে জিজ্ঞেস করছি যে আপনি কোন পীরের মুরিদ? বলছেন যে চরমোনাই। আরেকজনকে বলছি আপনি আটরশি, আরেকজনকে বলছি দেওয়ানবাগী। আবার যদি প্রশ্ন করছি তরিকা কয়টি? এটাও চারটি। কয়টি? চারটি। শরীয়ত, তরিকত, হাকিকত, মারেফত, তাই না? বলছেন এটা হচ্ছে আকীদা। আমি যে কথাটি বুঝাতে চাচ্ছি আরেকবার বলি, তাহলে হয়তো স্পষ্ট হবে আপনাদের কাছে। আকীদা কাকে বলে? কালকে সাতক্ষীরায় বক্তব্য দিতে গিয়ে একটা কথা বলে ফেলেছি, একজন মুরব্বীর হঠাৎ করে জ্ঞান ফিরেছে যে এটা তো কোনোদিন জানতাম না। আমি বলছি যে আপনি ফরজ সালাতের পরে মোনাজাত করেন কেন? কাফি সাহেব করে গেছে তাই করলাম, করি। আব্দুল হেল বাকি করে গেছেন তাই করছি, অমুক করে গেছেন তাই করছি। উত্তরটা কি সঠিক হলো? জিনা বললেই হলো, এর কোনো পরিণাম নেই। আপনি যদি মুসলিম ব্যক্তি হন তাহলে উচিত ছিল বক্তব্যটা দেওয়ার মোহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম করে গেছেন তাই করি। কি তা কি বলতে পারবেন? না। এই জায়গায় পার্থক্য হয়ে গেছে। আপনার উপরে যদি ঘা দিয়ে এবার আপনি জিজ্ঞেস করব যে ভাই আপনি কোন দল করেন, যে বাংলাদেশ আওয়ামী লীগ করে। আর এক দলকে যদি জিজ্ঞেস করে ভাই আমি জাতীয়তাবাদী, আর একজনকে বলবো সে বলবে ভাই আমি জাতীয় পার্টি। কি আছে না এই ধরনের লোক? আছে। এই আকীদা আপনাকে কি আল্লাহ এই জন্য সৃষ্টি করেছেন? আপনি পরিচয় দিবেন কি বলে বলুন তো দেখি। আমি মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অনুসারী, এটা বলতে পারবেন? পারবেন না। ওই আকীদা বহু দূরে, এর নাম হল আকীদা। বিশ্লেষণ করুন, আপনি সালাতে জোরে আমিন বলছেন, আহলে হাদিস তাই, আমি শাফি মাযহাবের অনুসারী, আমিও সালাতে জোরে আমিন বলি, আমাকে যখন জিজ্ঞেস করা হচ্ছে তখন জবাব দিচ্ছি, আমার মাযহাবে জোরে আমিন বলার কথা আছে তাই জোরে আমিন বলি। আর আপনাকে যদি জিজ্ঞেস করি কি উত্তর দিবেন বলুন না, কি উত্তর হবে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সালাতে জোরে আমিন বলতেন তাই বলি। কাজ দুইটি একই রকম কিন্তু বিশ্বাসটা কি এক?
না
বলুন, এই ইবাদত কাজ একই কিন্তু দুইটাই কি আল্লাহ দরবারে কবুল হবে? অসম্ভব। পার্থক্য করে দেখুন এবার গোটা দেশেই চলছে। এর নাম আকীদা। কেন বললাম? শিক্ষার জন্য দুইটাই যথেষ্ট, ইসলামী শিক্ষার পাশাপাশি, মানে চলমান শিক্ষার পাশাপাশি অনার্স থেকে মাস্টার্স পর্যন্ত, এমফিল করলে পিএইচডি করলেও তার সঙ্গে ইসলামী সিলেবাস থাকাই লাগবে। যে কারণেইটা বর্তমান সরকার কিছুদিন আগেই করেছে, ইসলামী শিক্ষাকে তুলে দিয়েছে, নিজের দেশকে ধ্বংস করা এবং এই দেশের চেতনা যেভাবে সংরক্ষিত হয়েছে, এই দেশের 1 ইঞ্চি মাটি যাদের অবদানের কারণে আজকেও রক্ষিত আছে, সেই মুসলিম জনগোষ্ঠীর সাথে মুনাফিকি করা হয়েছে, এতে কোনো সন্দেহের অবকাশ নেই। কারণ ইসলামী শিক্ষা যদি আজকেও না টিকে থাকে, মুসলিমরা যদি এই দেশে না থাকে, বলুন তো একদিনের জন্য এই দেশের স্বাধীনতা টিকবে? টিকবে না। বলছিলাম এই জন্যই ইসলামী শিক্ষাকে টিকে রাখতে হলে, ইসলামী শিক্ষায় শিক্ষিত হতে হলে, আমি একজন রাজনীতিবিদ, আমিও জানি ইসলামী শিক্ষা সম্পর্কে, কারণ আমি মাস্টার পর্যন্ত পড়েছি, প্রত্যেকটি ক্লাসে ইসলামী সিলেবাস ছিল। কিন্তু আমার দেশে তুলে দেওয়া হচ্ছে আস্তে আস্তে, কিন্তু সৌদি আরব, কুয়েত, সিরিয়া, অন্তত এই 3টি রাষ্ট্রে একেবারে শুরু থেকে নিয়ে শেষ পর্যন্ত প্রত্যেকটির সাথে আকীদা একটা সাবজেক্ট আছেই, তাওহীদ একটা সাবজেক্ট আছেই, এবং ইসলামী শিক্ষা দেওয়া হয়। আমাদের দেশের ইঞ্জিনিয়ারের চেয়ে আপনার সৌদি আরবের একজন ইঞ্জিনিয়ার অতীব দক্ষ। শুধু তাই না, প্রত্যেক ক্ষেত্রে ইসলামী অর্থনীতির ক্ষেত্রে বলুন দক্ষ, কিন্তু আমরা ইসলামী অর্থনীতির ক্ষেত্রেও দক্ষ নই, অর্থনীতির ক্ষেত্রেও দক্ষ নই, রাষ্ট্রবিজ্ঞান হিসাবে দক্ষ নই, আমরা কোনো ক্ষেত্রে নেই। অথচ বলছি যে আমরা সুশিক্ষায় শিক্ষিত হব, এটা তো কুশিক্ষা, তার মধ্যে ইসলামী শিক্ষা নেই। হ্যাঁ, ওই জন্য বললাম রাগ করবেন না। হ্যাঁ, শিক্ষার সুযোগ আজও আছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট ছাত্রদের মধ্যে অন্যায় করেছে, শর্ত দিয়েছে অমুক অমুক বিভাগ মাদ্রাসার শিক্ষায় শিক্ষিত ছেলেরা ভর্তি হতে পারবে না, কিন্তু চোখে অঙ্গুলি দিয়ে দেখিয়ে দিয়েছে এবার যে এক ইউনিটের পর পর 1, 2, 3, 3টা ছাত্রই ফার্স্ট, সেকেন্ড, থার্ড হয়েছে, সব ওই মাদ্রাসার ছাত্র। কেন পারলো? অঙ্গুলি দিয়ে দেখিয়ে দিয়েছে, ইতিহাস বেরিয়ে গেছে। হ্যাঁ, আমি ওইটাই বলতে যাইবো, একটা খোঁচা দিয়ে দিন আপনাদেরকে, বলবো দেখুন অবদান আছে কিনা। আল্লাহ যে বলছেন আশ্চর্য, আল্লাহর ভাষা এটা, ওর মানুষকে সৃষ্টি করেছে কে? আল্লাহ না? এবং জ্ঞান বুদ্ধি কে দিয়েছেন? আল্লাহ না? আল্লাহর জ্ঞানের সাথে মানুষের জ্ঞান তুলনা হতে পারে? যে আল্লাহ যে বলছেন জ্ঞানী জ্ঞানহীন সমান নয়, অনুরূপী আলো এবং অন্ধকার। যেমন যে ইসলামী শিক্ষায় শিক্ষিত সে আলো পেয়েছে, আলোর মধ্যে আছে, যে অনিসলামী শিক্ষায় শিক্ষিত অন্ধকারে আছে, এটা আল্লাহ নিজেই বলছেন, এতে কোনো সন্দেহ অবকাশ নেই। কিন্তু বর্তমান প্রেক্ষাপটে ইসলামী শিক্ষাটা একেবারে গৌণ হয়ে গেছে। কেন গৌণ হয়েছে? বহুদিন আগে থেকে চালু হয়েছে, ইসলামী শিক্ষার নামে যে শিক্ষা চালু আছে বাংলাদেশে, সে শিক্ষা হলো মাজহাবী শিক্ষা। এটা ঠিক কিনা বলুন দেখি, তাহলে ইসলাম পাবেন কোথায় থেকে? আজ থেকে নিয়ে প্রায় 800 বছর পূর্বে 664 হিজরিতে মাশারেকুল আনোয়ার প্রণেতা আল্লামা নিজামুদ্দিন আউলিয়া রহিমাহুল্লাহ তিনি ভারতে আসছেন। এদিকে না পশ্চিম আসছিলেন, আসার পথে তিনি আলেমদের সামনে বক্তব্য দিচ্ছেন। দেখেন অবস্থাটা কেমন ছিল, বক্তব্য শুনে উনি শুধু, উনি ছিলেন বুখারি মুসলিমের হাফেজ, বলুন সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি, হাদিস পেশ করছেন, সব হাদিস দলিল পেশ করতে হাদিস দ্বারা। তখন একজন শ্রোতা উঠে বলছেন, হিন্দ মে ফিকহি রিওয়ায়াত কি কানুনি হাইসিয়াত খুদ আহাদিস সে ভি জিয়াদা হাই, আপ আবু হানিফা কি রায় পেশ কিজিয়ে। হে মাশারেকুল আনোয়ার পরিণত নিজামুদ্দিন আউলিয়া, শুনুন, এই হিন্দে উপমহাদেশে হাদিসের চেয়ে ফিকহের মর্যাদা অনেক বেশি, আপনি হাদিস বাদ দিয়ে আবু হানিফার রায় পেশ করুন। আল্লামা নিজামুদ্দিন আউলিয়া তিনি থমকে গিয়ে বললেন, আর বক্তব্য দিলেন না, ওই দিনই বিদায় নিয়েছেন। আমি এসেছিলাম উপমহাদেশে এই উদ্দেশ্যে এলমে হাদিস বিতরণ করার জন্য, কিন্তু এই দেশের আলেম উলামা সবাই মানুষের রায় বিশ্বাসে, আমি হাদিস কার কাছে বলবো? তিনি বলছেন, এই সিমল মে মুসলমান তাপ তাক বাকিরা হেঙ্গে যাহা একই ভারত কো রায় কো একই ফরক কি রায় কো আহাদিস পর ফাকিয়াত দি জাতি হ্যায়। দুঃখজনক হলো ওই দেশে ওই স্থানে ওই রাজ্যে মুসলমান কতদিন টিকে থাকতে পারে, যে রাজ্যে একজন ব্যক্তির রায়কে হাদিসের উপরে প্রাধান্য দেওয়া হয়। তিনি এই বক্তব্য দিয়ে চলে গেছিলেন। এটা শুরু হয়েছে বহুদিন থেকে, এই মাধাবী শিক্ষা চলছে, আর ওই শিক্ষাটা আপনাকে লিখতে হচ্ছে। বলুন এবার, গোটা দেশে সরকারি আন্ডারে, সরকারের আন্ডারে যেটা পরিচালিত হচ্ছে দুইটি, মাদ্রাসা বোর্ড যেটা চালু আছে সেটা চলছে মানুষের রচনা করা জ্ঞানের দ্বারা, তৈরি করা শরীয়ত দ্বারা জ্ঞান শিক্ষা দেওয়া হচ্ছে, এক। দুই নম্বর হলো ইসলামী চেতনা বিতরণ করা হচ্ছে, যেটা দ্বারা ইসলামিক ফাউন্ডেশন, সেটাও হলো তথাকথিত মাজহাবের নামে। তিন নম্বর হচ্ছে ইমাম প্রশিক্ষণের নামে যেটা চলছে, সেটাও শিক্ষা দেওয়া হচ্ছে মাজহাবের নামে। এই দেশে কি প্রকৃত ইলিম শিক্ষা আছে? আমার কথা গেলে কি বুঝে আসছে? মনে হয় না, তিত লাগবে তো একটু। এটা উপলব্ধি করতে হবে, এদেশে অন্তত হাজার হাজার 2 লক্ষাধিক প্রতিষ্ঠান আছে কওমীয় মাদ্রাসার নামে, খারেজি মাদ্রাসা নামে, নিজামে মাদ্রাসার নামে, সবগুলো মাধাবী শিক্ষা শিক্ষিত হচ্ছে। এবার বাকি থাকলো কয়টি প্রতিষ্ঠান যেখানে কেবলমাত্র আল্লাহর পক্ষ থেকে আসা কুরআন এবং সহিহ হাদিস পড়ানো হয়। এবার হিসাব করুন, এবার বলুন তো, প্রিকুষ্টিয়া মাদ্রাসা কার মধ্যে অন্তর্ভুক্ত? এটা কি সমস্ত 2 লক্ষ প্রতিষ্ঠানের অন্তর্ভুক্ত, না গুটি কয়েক প্রতিষ্ঠান অন্তর্ভুক্ত? গুটি কয়েক প্রতিষ্ঠানে অন্তর্ভুক্ত। মোহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন সহি মুসলিম প্রথম খণ্ডের 84 পৃষ্ঠায়, আল্লাহ রাসূল বলছেন, ইন্নাদ দীনা বাদাল ইসলাম গরিবান ওয়া সায়াউদু কামা বাদা, ইসলামের সূচনা হয়েছিল অল্প কিছু সংখ্যক মানুষের মাধ্যমে, ওয়া সায়াউদু কামা বাদা, এই ইসলাম চলে যাবে আবার ওই অল্প সংখ্যক মানুষের মধ্যে, ফাতুবালিল গুরাবা, হে অল্প সংখ্যক মানুষ তোমরা জান্নাতের সুসংবাদ গ্রহণ করো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, অতিরিক্ত এদের পরিচয় সম্পর্কে রাসূল বলছেন মুস্তাদে আহমদ 16736 নম্বর হাদিসে রাসূল বলছেন ওহুমুল্লাযীনা ইসতিহুনা মা আফসাদান নাস মিন বাদি মিন সুন্নতি। এই ছাত্রভার যারা আছে মিশকাত পড়ে থাকো তোমরা, এই মিশকাতের এই হাদিসের অংশটুকু আবু হুরায়রা থেকে আসছে, এই অংশটুকু যঈফ, কিন্তু মুস্তাদে আহমদে এই হাদিসটি আসছে ইবনু মাসুদ থেকে, এই হাদিস অংশটুকু সহিহ। রাসূল বলছেন ওহুমুল্লাযীনা ইসতিহুন মা আফসাদান নাস মিন বাদি মিন সুন্নতি, এই অল্প সংখ্যক মানুষের কাজ হবে আমি মারা যাওয়ার পরে যখন সুন্নাতের মধ্যে মানুষ বিশৃঙ্খলাকে তৈরি করবে, এই লোকগুলো বুঝে দেবে এইটা হলো রাসূলের সুন্নাত আর এইটা হলো বিদআত, এইটা হলো জাল এবং জঈফ, এইটা হলো সহি, এইটা হলো তাওহীদ, এইটা হলো শিরক, এইটা হলো সুন্নাত, এইটা হলো বিদআত, এইটা ঠিক আর এইটা হলো বেঠিক, এইটা সত্য এটা হলো মিথ্যা। এই অল্প সংখ্যক মানুষের কাজ হবে, এখন আপনাদের তৈরি করতে হবে এই কাজ করার লোক। ইবনে মাজাহ হাদিস সংখ্যা 247, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন এই মর্মে, দেখুন রাসূল বলেন সাইয়াতিকুম আকওম ইয়াতলুবুনাল ইলম, হে আমার উম্মত শুনে রাখো, অচিরেই তোমাদের কাছে আসবে এক একটি দল, বিভিন্ন দল আসবে, গোত্র গোত্র দল আসবে, কাফেলার মতো দল আসবে, ইয়াতলুবুনাল ইলম, তারা ইলম শিক্ষা করতে আসবে। ফাইদার ওয়াইতুমুহুম, যখন তোমরা তাদেরকে দেখবে তাকুলু লাহুম মারহাবা মারহাবা, যখন এলেম শিক্ষা করার জন্য আসবে তখন তাদেরকে স্বাগত জানাও, তাদেরকে ধন্যবাদ দান করো, তাদেরকে কাছে টেনে নেও, তাদেরকে আদর করো। রাসূলুল্লাহ সাল্লাম দ্বিতীয় ব্যাখ্যা বললেন ওয়াকনুহুম, সাহাবায়ে কেরাম ওয়াকনুহুম শব্দের অর্থ বুঝলেন না, তারা জিজ্ঞেস করলেন আল্লাহ রাসূল ওয়াকনুহুম মানে কি? রাসূল কত বড় সাহিত্যিক ছিলেন হিসাব করুন, এটা আল্লাহ প্রদত্ত জ্ঞান তো, সাহাবায়ে কেরাম এত বড় শিক্ষিত হওয়া সত্ত্বেও রাসূলের ভাষাটি বুঝলেন না, তখন বলছে আই আল্লিমুহুম, তোমরা তাদেরকে হাদিস শিক্ষা দান করো। এই হাদিস প্রমাণ করে যে এই সমস্ত মানুষ ছেলেরা আপনার কাছে আসলে খুব আদর যত্ন করে তাদেরকে শিক্ষা দান করতে হবে। আল্লাহ রাসূল বলছেন দেখুন একের মর্যাদা, দেখুন একজন হাফেজ যদি শিক্ষা লাভ করে, মুস্তাদে আহমদ সহি সনদে বর্ণিত মিশকাতের হাদিসটি এসেছে, আল্লাহ রাসূল বলছেন ইয়াকুলু লিসাহিবিল কুরআন ইয়াউমাল কিয়ামা, কিয়ামতের দিনে একজন কুরআন হাফেজকে আল্লাহ বলবেন ইকরা, তুমি পড়ো, ওয়ারতাকি পড়তে থাকো, ওয়াতারাত্তিল এবং বারবার পড়তে থাকো, আল্লাহ বলবেন ডেকে বলবেন যে তুমি পড়তে থাকো, ওয়ারতাকি উঠতে থাকো, একটার পর এক উঠতে থাকো, তারপরে বলতে হবে ওয়াতারাত্তিল বারবার পড়তে থাকো। এইটা প্রমাণ করে একটা আয়াত যতবার সে পড়বে তত মর্যাদা সে বৃদ্ধি পাবে। অতঃপর রাসূল বলছেন যে কামা কুনতা তুয়াত্তিলু ফি দুনিয়া, যেভাবে তুমি দুনিয়াতে তার দিল করতে এইভাবে উঠতে থাকো, ফাইন্না আখিরা মানজিলাকা, তোমার শেষ স্থান হবে অতাকরা, যে জায়গায় গিয়ে তুমি শেষ করবে ওই জায়গায় হবে তোমার সর্বোচ্চ স্থান। বলুন তো একজন ছেলে, একজন ছেলে হাই স্কুলে পড়ে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের বিশাল প্রবন্ধ কবিতা রচনা করে এটা কি পড়তে থাকবে উঠতে থাকবে? সম্ভব এটা না। একজন ব্যক্তি বিজ্ঞানী হয়েছে, সে বিজ্ঞান দ্বারা দর্শন করতে উপরে উঠতে থাকবে? সে না, প্রমাণ করে না। ও একটা উত্তর দেওয়া হয় না আপনাদের, সেটা হলো এই যে আজকের যে আবিষ্কার গুলো হচ্ছে মুসলমানরা কেউ করছে না, আপনারা বলছেন না একটা কথা, এটা মুসলমানরা করে, মোবাইল তৈরি করলো হিন্দুরা খ্রিস্টানরা, টিভি তৈরি করলো হিন্দুরা খ্রিস্টানরা, মুসলিমরা কি তৈরি করলো? যদি কোনো কাফের বা মুশরিক ব্যক্তি কোনো কাজ করে মানুষের কল্যাণের স্বার্থে, পরকালে কি সে নেকি পাবে? এই ব্যাপারে আপনার ধারণা আছে? পরকালে পাবে না সে? পাওয়ার তো কথা, মোবাইল সৃষ্টি করে ইন্টারনেট সৃষ্টি করে মুসলমানদের তো উপকার করেছে, কারণে কিন্তু তারা তো নাকি পাওয়ার কথা, পাবে পাবে না, তাহলে কি পাবে?
এই প্রত্যেকটা বলে দুনিয়াতে তার যাজানা পাবে। আলেমগণ এই হাদিসের দৃষ্টিকোণ থেকে কোরআনের আয়াত বের করে বলছেন, ইহুদি খ্রিস্টানরা যদি এইগুলো না তৈরি করতে পারত তাহলে আল্লাহ তাদেরকে খেতে দিতেন না। এগুলো তৈরি করার বিনিময়ে তারা টিকে আছে। আমেরিকা বিশাল রাষ্ট্র, ব্রিটেন বিশাল রাষ্ট্র, এই রাষ্ট্রগুলো টিকে আছে, তারা তো চরম এবং পরম কাফের, আল্লাহদ্রোহী, মুসলমানদেরকে হত্যা করছে পাখির মতো, এরপরেও তারা টিকে আছে। আর এক শ্রেণীর মানুষ আপনারা ডিভিডি 2010 যখন লটারি 2009-08 এই লটারি ছেড়ে আমেরিকা লন্ডন যাওয়ার জন্য আপনারা পাগল হয়ে গেছেন, কথাটা একটু মনে রাখা উচিত যে তারা যদি এই জিনিসগুলো সৃষ্টি করতে না পারত তাহলে তারা পৃথিবীতে টিকতে পারতো না, ওর বদলে যে টিকে আসত, এটা আল্লাহ একটা মাধ্যম করে দিয়েছেন। দ্বিতীয় কথা হলো এই, বৈজ্ঞানিকদের প্রাচীন পুরুষ হলো সক্রেটিস, কি ঠিক নয়? যারা শিক্ষিত মানুষ বুঝবেন, রাসুলের জন্মের 3,500 বছর পূর্বে জন্ম কার? সক্রেটিস। তার ছাত্র হলো অ্যারিস্টটল, প্লেটো, তার ছাত্র হলো অ্যারিস্টটল, যুগে চলে বহু আগে, রাসুলের জন্মের আগে। সক্রেটিসের যুগে বিমান তৈরি হয়নি কেন? উত্তর দিতে হবে। তারপরের যুগে, প্লেটোর যুগে কেন মোবাইল তৈরি হয়নি? তারপরে বলি, অ্যারিস্টটলের যুগে পুরাণ তৈরি হয়নি কেন? কে বলে বিমান তৈরি হয়নি কেন? আমি বলতে চাচ্ছি আপনাদেরকে, বেশি প্যাঁচ পুষতাম, এত কিছু আবিষ্কার হলো, বড় বড় বৈজ্ঞানিক তারা চলে গেছেন, হলো না কেন? পবিত্র কোরআন নাজিলের পর এগুলো হলো কেন? এই প্রশ্নের উত্তর খুঁজে বের করুন। রাজশাহী বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞানীর এক টিচারের সাথে আমার কথা হয়েছিল, একটি কথা বলেছিলাম, স্যার এই উত্তরটা দিবেন আপনি খুঁজে পাবেন। পবিত্র কোরআন নাজিলের 100 বছর আগেও, 50 বছর আগেও কেন তৈরি হলো না? অথচ বিজ্ঞানী হিসাবে প্রাচীন পুরুষ হলো প্লেটো, সক্রেটিস, অ্যারিস্টটল, তারা চলে গেছেন, কিন্তু তারা তৈরি করতে পারলেন না কেন? পরবর্তী তৈরি হলো কেন? রেল তৈরি হলো পরে, মোবাইল তৈরি হলো পরে, ইন্টারনেট তৈরি হলো পরে, টিভি তৈরি হলো পরে, বিমান তৈরি হলো পরে, অণুবীক্ষণ যন্ত্র পরিণত পরে, তারা কি করেছে? আগে প্রশ্নের উত্তর খোঁজেন, তারপর আমি বলবো উত্তরটা। স্যার আমার থ, এই প্রশ্নটা কেউ কোনোদিন করেনি, আমি করলাম, আপনি বিশ্লেষণ করেন। পরের জুমায় গিয়ে উত্তর দিলাম, পবিত্র কোরআন নাজিল হওয়ার পরেই বিমানের আবিষ্কার হয়েছে, তার আগে হয়নি। পবিত্র কোরআন তৈরি হওয়ার পরেই, এই নাজিল হওয়ার পরেই আপনার স্যাটেলাইট তৈরি হয়েছে, সবগুলো বিশ্লেষণ দিয়েছে। কেন গ্রহ উপগ্রহের আবিষ্কার আগে করতে পারেনি বৈজ্ঞানিকরা? সেই যুগে বড় বড় বৈজ্ঞানিক ছিল, ইসলামের উপর মাতব্বরি। যখন আইনস্টাইন মারা গেলেন, তার পকেটে কেন পাওয়া গেছিল পবিত্র কোরআন? জবাব দিন, যারা ইসলামী শিক্ষাকে ভ্রুকুটি দেন, ইসলামী শিক্ষাকে যারা অত্যন্ত জঘন্য ভাবেন, আপনারা এক শ্রেণীর এই ন্যাড়ামুন্ডু অশিক্ষিত জাত, যাদের দেহটি তৈরি হয়েছে বাংলার মাটিতে, এই বাংলার আকাশে মানুষ হয়ে এখানে তারা তৈরি হয়েছে, যারা ইসলামী শিক্ষার বিরুদ্ধে সর্বদা কিছু লেগেই থাকে, তাদের দেহকে টুকরো টুকরো করলে হয়তো বা একটি আল্লাহর নাম পাওয়া যাবে না, কিন্তু ওই বদ যখন জন্ম নিয়েছিল তখন তার বাপ থেকে আদান দিয়েছিল, আজকে সে ভুলে গেছে ইসলামী শিক্ষা। তাকে প্রশ্ন করি, তোমার বাপ দাদারা বৈজ্ঞানিকের নাম নিয়ে বিভিন্ন দিনে আবিষ্কার করেছে, কেন বিমান আবিষ্কার করতে পারেনি? কেন উপগ্রহ আবিষ্কার করতে পারেনি? তুমি তো কোনো দাবি করতে পারো না সক্রেটিস বড় বিদ্বান ছিল, কেউ আজও হয়নি, কেমন পর্যন্ত হবে না সক্রেটিসের মতো শ্রেষ্ঠ বিজ্ঞানী? যারা খ্রিস্টান তাদের মধ্যে এত বড় বিজ্ঞানী হবে না, এটা সবাই জানে, স্বীকার করে, কিন্তু জিনিসটা বুঝে না কেন? কেন আজকে যেমন ফালা উকসিমু বিমাওয়াকিন নুজুম, এই আলোচনা করতে গেলে বৈজ্ঞানিকের দিকে চলে যেতে হয়,
একটা উদাহরণ দিয়ে আপনাদের ফিরে আসবো আবার। ফালা উকসিমু বিমাওয়াকিউন নুজুম, এই আয়াতের ব্যাখ্যা সূরা কাফের, আল্লাহর কসম করে বলেছে, আল্লাহ নিজে কসম করে মাওয়াকিউন নুজুম অর্থাৎ যত গ্রহ উপগ্রহ তারকাগুলি আছে সমস্ত তারকা পতিত হওয়ার স্থানের কসম করছি। মানে বুঝলেন না, এমন একটা স্থান আছে পৃথিবীতে যত গ্রহ উপগ্রহ তারকা রয়েছে সমস্ত তারকা একটি গর্তে পড়ে যাবে একদিন। বিজ্ঞানীরা এটা বিশ্লেষণ করতে করতে পারেনি। 2008 সালের জানুয়ারি মাসে একজন ব্রিটেনের বিজ্ঞানী আবিষ্কার করলেন এই গর্তটি, সর্বনাশ। সর্বনাশ মানে আশ্চর্য, পৃথিবীটার চেয়ে সূর্যটি কত বড় তাই না, আর এই পৃথিবীর চেয়ে তারকাগুলি কত বড়। এরপরেও এটা তো একটি মাত্র তারকা, লক্ষ কোটি বিলিয়ন তারকা রয়েছে, তার তা আবার কত বড়। এরপরেও গোটা পৃথিবী ব্যাপী আল্লাহ রাব্বুল একটা কথা বলছেন যে আরশ হলো আদামুল মাখলুকা, আল্লাহ যার উপরে বসে আছেন সেটা হলো পৃথিবীর বুকে সর্বশ্রেষ্ঠ সৃষ্টি, এর চেয়ে বড় কিছু নেই। আর সেই আরশ গোটা জাহানকে জগৎকে জড়ে আছে, আর আল্লাহ হলেন তার উপরে, তিনি হলেন আল্লাহু আকবার। সব কিছুকে একটা গর্তের মধ্যে আল্লাহ ফেলে দিবেন। বুঝলেন না যে এতগুলো, এমনি তো সূর্যটা তো এত বড়, তার চেয়ে তারকাগুলো আরো বড়, চন্দ্র গ্রহ উপগ্রহ এইগুলো একটা পতিত হওয়ার স্থান আছে, এটা কেমন কথা। 2008 সালের জানুয়ারি মাসে আবিষ্কার করলেন বৈজ্ঞানিকরা যে আল্লাহ রাব্বুল আলামিন এইগুলো ছাড়াও বিশাল এক জায়গা রেখে দিয়েছেন, ওর মধ্যে কাল কিয়ামতের মাঠে সব বলে আল্লাহ ঢুকিয়ে দিবেন। তাহলে ওই জায়গাটা কত বড় বুঝাতে পারলাম কি, ওই জায়গাটা কত বড়। ফালা উকসিম মাওয়াকে নুজুম, মাওয়াকে মাওয়াকে মাওকে ওর শব্দ আছে মাওয়াকে জমা বহুবচন, তাহলে আপনি বলুন ওই জায়গাটি কত বড়। আল্লাহু আকবার, এটা বিশ্লেষণ করা মুশকিল। বৈজ্ঞানিকরা এত পণ্ডিত এতদিন আবিষ্কার করলেন কেন? বন্ধুরা আমার, কোরআন থেকেই নিয়ে কোরআনের উপরে মাতব করি, এটা হচ্ছে শেষ কথা। পবিত্র কোরআন থেকে নিয়ে কোরআনের উপরে মাতব করি। সুলাইমান আলাইহিস সালাম তিনি যে ভেসেছেন হাওয়ার উপরে, তিনি যে তখতে ভেসেছেন হাওয়ার উপরে, এই জিনিসটি ঘটে গেছে আজ থেকে নিয়ে 7,500 বছর পূর্বে, কিন্তু তথ্য কেউ বিশ্ববাসী জানতে পারেনি। পবিত্র কোরআন জানিয়ে দিলেন সুলাইমান আলাইহিসসালাম তখতে ভেসে এক জায়গায় আর এক জায়গায় যেতেন। বিজ্ঞানীরা বিশ্লেষণ করে পবিত্র কোরআন থেকে বের করলো বিমান তৈরির ইতিহাস। কই তুমি এতদিন পারোনি, তোমার এত গর্ব কিসের? স্যাটেলাইট কোথায় পেল? কালকে আমেরিকায় এক কাজ ঘটলো, সাথে সাথে এখন তো সাথে সাথে দেখাচ্ছে, লাইভ লেখা থাকে না, ডাইরেক্ট প্রচার সম্প্রচার লেখা থাকে, কেন পাচ্ছে? ওই যে বুখারী মুসলিমের হাদিস, মোহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উত্তর দিচ্ছেন যে বলো তো তুমি না গেছিলে মেরাজে, আর মক্কা থেকে বাইতুল মুকাদ্দাস গেলে, এটা তোমার দ্বারা কিভাবে সম্ভব হলো? কোথায় মক্কা আর কোথায় বাইতুল মুকাদ্দাস, তুমি না ঘুরে আসলে, এটা কেমনে? বিপাকে পড়ে গেলেন, জিজ্ঞেস করছেন আবু জাহেল, মোহাম্মদ তুমি বলো তো বাইতুল আকসা বাইতুল মুকাদ্দাসের দরজা কয়টি, কোন দরজায় কি আছে? কেন পারলেন? হাদিস বলছে জিব্রিল আমিন পুরো ঘরটাকে তুলে ধরলেন মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চোখের সামনে, সব দেখে বলে দিলেন। ইসলাম এই তথ্য কিভাবে সম্ভব হলো? জিব্রিল আমিন বাইতুল মুকাদ্দাসকে তুলে ধরলেন বহু হাজার হাজার মাইল দূরে, আর মোহাম্মদ কাবা ঘরে বসে থেকে সেগুলো সব বলে সাহস হয়েছিল, কই চাঁদে যেতে আগে পারেনি? মুহাম্মাদের জন্মের আগে কেন চাঁদে যেতে পারেনি বৈজ্ঞানিকরা? তুমি এই চাঁদে যাওয়ার ইতিহাস কোথায় শিখলে? সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মসজিদুল হারাম ইলা মসজিদুল আকসা। আল্লাহ রাব্বুল আলামিন মুহাম্মাদকে মিরাজে নিয়ে গেলেন বুরাকের মাধ্যমে। বারকুর শব্দ হচ্ছে, অর্থ হলো বিজলি, এক চমকে গোটা পৃথিবী ভ্রমণ করে আসলেন। আরে বেটা, তোমার রকেটের আরবি কি জানো? কথাগুলো একটু কড়া হয়ে যাচ্ছে, মাপ চাচ্ছি আপনাদের কাছে। কথা বলছি কিন্তু কষ্টে বলছি, যারা মৌলবী টুপি মাথা দিয়ে থাকে তারাই নাকি সন্ত্রাসী। এর ইতিহাস অনেকগুলো আছে, আপনারা জানেন। এরা সবচেয়ে দুনিয়ার নিচু শ্রেণীর মানুষ, তারা কিছুই জানে না যে রকেট দ্বারা অল্প সময়ের মধ্যে গোটা পৃথিবী ভ্রমণ করছে, কোথায় চাঁদের দিকে যাচ্ছে, যাচ্ছে মঙ্গল গ্রহে। ওই তোমার সক্রেটিসকে কবর থেকে তুলে জিজ্ঞেস করো, সক্রেটিস তুমি তো মুহাম্মদের 3,500 বছর আগে জন্ম নিয়েছিলে, কেন তুমি রকেট দিয়ে যেতে পারোনি, চাঁদে যেতে পারোনি? কেন তুমি কেন যেতে পারোনি মঙ্গল গ্রহে? এখন কেন যেতে পারছো? তুমি কেন সন্ধান করতে পারোনি যে গ্রহ উপগ্রহ এতগুলো আছে, একটা উপগ্রহ এত বড় কেন আবিষ্কার করতে পারোনি? জিজ্ঞেস করুন বিজ্ঞানীদের প্রাণপ্রসু দাদা। সক্রেটিস উত্তর দিতে পারবে না, পবিত্র কোরআনে উত্তর দিয়েছে যার কারণে পেরেছে। মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বুরাকে চড়ে 7 আসমান ভেদ করে চলে গেলেন আল্লাহর দরবারে। আসমান পর্যন্ত গেলেন, তার থেকে একটা আসমান থেকে আরেকটা আসমানের দূরত্ব কত দূরে, আল্লাহু আকবার! সেই পর্যন্ত মুহাম্মদ গেলেন, শেষ পর্যন্ত জিবরিলের দেওয়ার অনুমতি নাই ওখানেও তিনি গেলেন। বিজ্ঞানীরা বিশ্লেষণ করে দেখলো এটা কিভাবে সম্ভব হলো। একটাই প্রশ্নের উত্তর মনে রাখবেন, যে এতদিন আগে পারেনি কেন এই যুগে বিজ্ঞানের সম্ভব হচ্ছে এইগুলো আবিষ্কার করার? কথা কি বুঝতে পেরেছেন? এই উত্তর খুঁজে বের করুন। হ্যাঁ, আমি বলছিলাম দিন ইসলাম টিকে আছে কিভাবে, আমি ইতিহাসগুলো বলে নিলাম আগে, আপনাদের বিশ্বাস হওয়া উচিত। পবিত্র কোরআনেরই অবদান সব কিছু, কিছু মানুষ কেবলমাত্র সেটা করে মানুষের কাছে প্রকাশ করে দিছে। তবে শুনুন, গতদিন কিছুদিন আগে এক ঘটনা, একটা রিপোর্ট বের হয়েছে। রিপোর্টটা হলো, কিছুদিন আগে কানাডার এক নভোচারী, তিনি গেছিলেন মহাকাশে। মহাকাশে দেওয়ার পরে যখন খুব দূরে উঠে গেছে, ওখানে মিটারটা দেওয়া আছে কত কিলো দূরে উঠেছে, এই সম্প্রতির ঘটনা। যখন উপরে উঠছে, তখন উপর থেকে দেখছে গোটা পৃথিবীতে দুইটি তারকা, বিশাল বিশাল দুইটি তারকা জল জল করছে। নভোচারীর মাঝে উৎসাহ জাগলো, এই দুইটা জিনিস পৃথিবীর বুকে কি, আমি আগে দেখি। নভোচারী নিজ দিক থেকে তিনি পর্যবেক্ষণ করে দেখলেন এই দুইটির একটি হলো মক্কা আর একটি হলো মদিনা। তাৎক্ষণিক ভাবে এই নভোচারী চরম খ্রিস্টান এবং মুসলিম বিদ্বেষী খ্রিস্টান সাথে সাথে ইসলামের প্রতি সে ইমানের মুসলমান হয়ে গেছে। ভাবতে পারেন এটা কে জানতো? গোটা পৃথিবীতে আলো ছড়ানোর জন্য মক্কা এবং মদিনা কিয়ামত পর্যন্ত টিকে থাকবে মানুষের চক্ষুর অন্তরালে। এই জন্যই আমার এক স্যার একদিন বলছিলেন, পশ্চিম দিকে ঘুরে পেশাব করা, কাবার দিকে ঘুরে পেশাব করা নিষেধ কেন জানো? তা তো জানি না। তিনি এই তথ্যটি বলছিলেন যে কাবা এবং মদিনা উভয়ের কাছ থেকে একটা আলো বিস্ফোরিত হয় যা মানুষ দেখে না। এই আলো বিস্ফোরিত হলে আর এটা যদি পড়ে যায় কোনো ব্যক্তির উপরে, তাহলে সে পঙ্গ হওয়ার সম্ভাবনা আছে। এই তথ্যটা অনেকদিন পরে বেরিয়ে আসলো। মুসা আলাইহিস সালাম যখন সাগর পার হচ্ছেন, তখন বাহরে কুলজুম, এই কুলজুম নদে বিশাল বিশাল রাস্তা তৈরি হলো কিভাবে? পানি দাঁড়িয়ে গেল, কোন পানির জায়গা হলো 2,000 কিলোমিটার, কোন পানির জায়গা হলো 3000 কিলোমিটার দাঁড়িয়ে থাকলো, নিজ দিয়ে মূসা আলাইহিসসালাম নেমে পার হয়ে গেলেন ফেরাউনের কবল থেকে। এটা কেন সম্ভব হলো, কিভাবে? পানি কি দাঁড়িয়ে থাকে আপনি ভাবতে পারেন? এত বড় গভীর সমুদ্র, এত বড় গভীর সমুদ্রের মধ্যে দিয়ে মূসা আলাইহিসসালাম ফেরাউনের কবল থেকে মুক্তি পেলেন। মূসা আলাইহিসসালাম যখন পার হতে পারছেন না, তখন একেবারে সাগরের কিনারা যখন গেলেন, তখন মূসা আলাইহিসসালাম কম বলে ফেললেন একটি কথা, কাল নাহ ইন্না নাহনু মুদ্রাকুন, আমরা ধরা খেয়ে গেলাম। বলছেন আমরা ধরা খেয়ে গেলাম, মানে আমাদের আর মিস্তার নেই, ফেরাউনের সৈন্যবাহিনী আমাদের মেরে ফেলে দেবে। মূসা আলাইহিসসালাম এই কথা শুনে বললেন, আল্লাহ ইন্না রব্বি সায়াহদিন, অসম্ভব, এটা হতে পারেই না, পারেই না, আমার প্রভু আমাকে অবশ্যই পথ দেখাবে। মূসা আলাইহিসসালামের কি দৃঢ়তার ভিতরে, দৃঢ়তার মাধ্যমে আল্লাহ আকবার সাথে সাথে 12টি রাস্তা আল্লাহ তৈরি করে দিলেন। পানি দাঁড়িয়ে গেল, পানি কথা শুনে, পানি এই বিশাল স্রোত সাগরের পানি দাঁড়িয়ে গেল, আলাদা আলাদা পানি দাঁড়িয়ে গেল, খুব অনায়াসেই খুব সহজ ভাবে মূসা 12টি গোত্র সুন্দর ভাবে রাস্তা দিয়ে পেরিয়ে গেল, আর ফেরাউন তার অনুসরণ করলো। যখনই বাহারে কুলজুমের মাঝামাঝিতে চলে গেছে, আল্লাহ পানিকে নির্দেশ দিলেন, পানি তুমি চলতে থাকো। এবার ফেরাউনের সমস্ত সৈন্যবাহিনী একসঙ্গে সাগরের বুকে ডুবে মরল। আমি কথাটি এই জন্য বললাম, পানি যে দাঁড়িয়ে থাকে এর ইতিহাস কোথায় পাবেন? হ্যাঁ, 2004 সালের 27 ডিসেম্বর তারিখে সুনামি হলো না এদেশে, মনে আছে সুনামি? এই সুনামি হওয়ার কারণে প্রায় 22 লক্ষ লোক মারা গেছে উপমহাদেশের, 22 লক্ষ। কাল্পিক ইহুদি খ্রিস্টান এই সুনামির ইতিহাস জানতে পেরেছিল 3 দিন আগে, কিন্তু উপমহাদেশের কোন লোককে জানায়নি। কারণ এটা বাংলাদেশ হয়ে মালয়েশিয়া ইন্দোনেশিয়া হয়ে এটা পার হয়ে যাবে, যার কারণে এই মুসলিম জনগোষ্ঠী যদি একবারে শেষ হয়ে যায় তাতে ইহুদি খ্রিস্টানদের যায় আসে না। 3 দিন আগে জানা সত্ত্বেও সে বলেনি, কিন্তু তবুও 22 লক্ষ লোক মারা গেছে, আল্লাহ কিছু লোককে বাঁচিয়ে রেখেছেন। এখানে যেটা বলছিলাম, সাগরে জলোচ্ছ্বাস উঠেছে, সেই জলোচ্ছ্বাস যদি যত উঁচুতে উঠেছিল, যদি আল্লাহ পানিকে নির্দেশ না দিতেন, শুধু 1-2 কিলোমিটার নয়, প্রায় 17 কিলোমিটার উপরে উঠেছিল পানি, পানি দাঁড়িয়েছিল 17 কিলোমিটার, পানি আর আগাইনি সামনে দিকে, আল্লাহ নির্দেশ দিয়েছে পানি তুমি দাঁড়িয়ে থাকো। যদি এই 17 কিলোমিটার বেগে উঠা পানি, উঁচুর পানি যদি মালয়েশিয়া এবং ইন্দোনেশিয়ার উপর দিয়ে যদি চলে যেত, তাহলে ইন্দোনেশিয়া মালয়েশিয়া মুসলিম রাষ্ট্র দুটি একেবারে নিচে পড়ে যেত, বিশ্ব ইতিহাস থেকে হারিয়ে যেত। আল্লাহ রাব্বুল আলামিন টিকিয়ে রেখেছিলেন। বৈজ্ঞানিকরা দেখলো মুসার জন্য যে বাহারে কুলজুমে পানি দাঁড়িয়েছিল তার বাস্তব প্রমাণ দেখলাম, এই বিশ্বে এসে পানিও আল্লাহর নির্দেশে দাঁড়িয়ে থাকে। তোমরা ষড়যন্ত্র করেছিলে, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন রক্ষা করলেন ষড়যন্ত্রের হাত থেকে। হিসাব করেছেন আপনি? আমি বললাম বিজ্ঞান যা বলে গেছে, যা অস্বীকার করেছে, পবিত্র কোরআন তা প্রমাণ করেছে। শুধু তাই নয়, আজ পর্যন্ত নবী রাসূলদের এই অবস্থান যতজন অস্বীকার করবে, চোখে আঙ্গুল দিয়ে তাকে দেখিয়ে দিবেন। তার বাস্তব প্রমাণ মূসা আলাইহিসসালামের পাহাড়ে কুলজুমের ইতিহাস, বেঁচে যাওয়ার ইতিহাস তারা অস্বীকার করেছিল। এই শতাব্দীতে এসে আল্লাহ রাব্বুল আলামিন বিশ্ববাসীকে জানিয়ে দিলেন পানিও দাঁড়িয়ে থাকে, তার বাস্তব প্রমাণ। শুধু তাই, সেই পানির উপরে একজন মাত্র 8 মাসের বাচ্চা একটি তক্তার উপরে টিকে ছিল, 16 দিন পরে তার খোঁজ পাওয়া গেছে। আল্লাহ কাকে মারে কাকে রাখে, এই ইতিহাসগুলো আসছে, আপনারা ভুলে গেছেন। এই পৃথিবীটা 8টি প্লেটের উপরে সাজানো আছে, কয়টি? 8টি প্লেটের উপরে সাজানো আছে, 8টি প্লেটের উপরে পৃথিবীটা সাজানো আছে। শুধু আপনাদের তো বুঝাতে পারবো না, আমার আঙ্গুলটা দেখুন, এই সাজানো শুধু একটু পাকা হয়ে গেছে, একটু সরে গেছে, তা ওখানে বলা হচ্ছে মাত্র একটা ইঞ্চিকে পাঁচটা ভাগে ভাগ করলে যেটা হবে তার এক ভাগেরও কম অংশ একটু সরে গেছে, তাই অবস্থা হয়েছিল। আপনি এবার ভেবে দেখুন, এই যে আটটি প্লেটকে যদি একটা প্লেট একটু সরিয়ে নেন, আল্লাহ পৃথিবীর কিছু থাকবে? কিচ্ছু থাকবে না। এটা বিজ্ঞানীদের বিশ্লেষণ। এর পরেও তারা ইমান আনে না, আল্লাহ তাহাতে কিছু লোক ইমান আনে। আমি এই আলোচনা আমার উদ্দেশ্য ছিল না, কিন্তু কোথায় থেকে কোথায় চলে গেছে এটা আমাকে মাফ করবেন। দীন ইসলাম কিভাবে টিকে ছিল দেখুন, যে প্রতিষ্ঠানে দাঁড়িয়ে আজকে কথা বলছি, এই অল্প সংখ্যক কিছু প্রতিষ্ঠানের মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন দীনকে টিকে রাখছেন, হাদিস তা প্রমাণ করে। আপনাদেরকে টিকে রাখতে হবে প্রতিষ্ঠানকে দান মাল দিয়ে। তবে যারা এই প্রতিষ্ঠানের শিক্ষক ছাত্র তাদের ইতিহাস আমি বলে দিই, এদের ঘরে খাবার থাকে না, মানুষের দ্বারে দ্বারে গিয়ে ভিক্ষা করে খাওয়াতে হয়। ইতিহাস দেখুন, গত 7 তারিখে গিয়েছিলাম এই নওগাঁ জেলার আলাদেপুর কদমডাঙ্গা কলবুডাঙ্গা মাদ্রাসায়। আশ্চর্য হবেন, সেই সমস্ত প্রতিষ্ঠানগুলিতে হাদিসের দার্স দেওয়া হয়, আজও দিচ্ছেন তারা, কিন্তু আজ পর্যন্ত ওই মাদ্রাসার যাওয়ার রাস্তা হয়নি। আমিও সেখানকার ছাত্র ছিলাম, দুইবার সেখানে পড়াশোনা করেছি। নিশ্চিন্তপুর বলে একটা জায়গা আছে, ওই জায়গায় যদি গিয়ে উপস্থিত হতাম, বাস থেকে নামতাম, তখন আত্মাটা শুকে যেত, কারণ 6 কিলো রাস্তা হেঁটে যেতে হবে। আর যদি কাদা থাকে তাহলে তো কোনো কথাই নাই। আজও রাস্তা হয়নি, কেন সেই স্থানে মানুষ যায় পড়তে, ছাত্ররা কেন যায়, আজও রাস্তা হয়নি। বললাম আজও হয়নি রাস্তা, ওইভাবে আছে, কিন্তু 450 ছাত্র আলাদিপুর মাদ্রাসায়, 250 ছাত্র কদমডাঙ্গা মাদ্রাসায়, কলমুডাঙ্গা মাদ্রাসায় হলো প্রায় 350 ছাত্র। আপনি ভাবুন তো, বিশ্লেষণ করে দেখুন তো, ওখানে ছাত্র যায় কেন? আপনার বগুড়া এই এলাকার কিছু ছাত্র আমার সাথে পড়াশোনা করেছে, তাদেরকে আমি চিনি, বগুড়া অনেক ছাত্র, কেন যায় সেখানে? এই ইতিহাস সিলসিলা ইতিহাস চালু হয়ে আসছে। উপমহাদেশের একজন মহাদ্দেশ সৈয়দ নাজির হোসেন দেহলভী রহমাহুল্লাহ, শাইখুল কুল ফিল কুল মিয়া নাজির হোসেন দেহলভী, যাকে বলা হয় বিশ্ব ইতিহাসের সর্বশ্রেষ্ঠ শায়খ, শাইখুল কুল ফিল কুল, এই কথাটার নামের সাথে বলা হয়। কেন, কি তিনি শিক্ষা দিতেন? আল্লাহু আকবার, এত দরিদ্র মানুষ ছিলেন, এতই দরিদ্র মানুষ ছিলেন, তার ছাত্র পড়ানোর কোনো জায়গা ছিল না। গাছের নিচে বসে হাদিস পড়াতেন, আমেরিকা থেকে ছাত্র আসতো, আফ্রিকা মহাদেশ থেকে ছাত্র আসতো, ইউরোপ মহাদেশ থেকে ছাত্র আসতো। ইতিপূর্বে যে একদল মহাদেশ বিদায় নিয়েছেন মদিনা বিশ্ববিদ্যালয় থেকে, অধিকাংশ মহাদেশ এই শায়খের ছাত্র, যার বাড়ি হলো উপমহাদেশে শাইখুল হাদিস আপনার মিয়া নাজির হোসেন দেহলভীর ছাত্র। হিসাব করবেন আপনি, একদিন তার এক ছাত্র এসে বলছে, পড়াচ্ছেন আর বলছেন, একদিন হঠাৎ করে মস্কারা করে বলছেন, তোমরা আজকে এই স্থানে পড়তে পারছো না গাছের তলায় থেকে, মাই জি সাইবান মেরা হাতা হো, আগার উস জাগা তু এক ঘন্টি রাহে তু এক রুপিয়া দিগা। আমি যে স্থানে অবস্থান করি এই তীব্র গরমের মধ্যে, আমি তো 24 ঘন্টায় থাকি, তুমি যদি গিয়ে 1 ঘন্টা থাকতে পারো তাহলে তোমাকে 1 টাকা দেবো। মাস্কারি করে কথাটা বলতেন, অর্থাৎ তার থাকার জায়গাটা ছিল খুবই কষ্টদায়ক। বৃষ্টি যখন আসত, জগৎ বিখ্যাত মহাদেশ, তার প্রথম যে কাজটি ছিল ঘরের চাল, সাইবান শব্দের অর্থ হলো চাল, পানি পড়ত ঘর দিয়ে, যে ঘরে তিনি থাকতেন প্রথম কাজটি করতেন, দ্রুত গিয়ে কেতাবগুলো ঢেকে দিতেন যেন পানি পড়ে কেতাবগুলো নষ্ট না হতে। জানি না কি পড়াতেন, 120,000 শুধু বুখারির ছাত্র ছিল তার। কি পড়াতেন, কি তাকওয়া নিয়ে পড়াতেন? সে মহাদ্দেস নিজেই বলছেন, যেদিন থেকে তাহাজ্জুদ সালাত শুরু করেছে, মৃত্যুর একদিন আগেও দীর্ঘ 50 বছর আমার তাহাজ্জুদের সালাত ছোটেনি। কত বড় পরিষ্কার মানুষ ছিলেন, তবে তিনি ছিলেন আপোষহীন। যে চাটাইয়ের উপরে বসে দার্স দিতেন, সে চাটাই ছিল একেবারে বাঁশের তৈরি করা চাটাই। যখন তিনি বসে থাকতেন তখন একজন ছাত্র মনে খুব কষ্ট হচ্ছে ওস্তাদজি, হঠাৎ করে এক বড় লোক ছাত্র এসে বলছে যে ওস্তাদজি আপনার জন্য একটা গদি তৈরি করে দিই আমি। তখন উনি বলছেন কিয়া পুরানি কবর পার গোস কারোগে, এই পুরানো কবর উপরে আবার তুমি প্লাস্টার করতে চাচ্ছ? তিনি গদি চাইলেন না, নিলেন না তিনি। এভাবে এই জীবন কাটিয়ে যাচ্ছে, প্রতিষ্ঠানগুলো চলেছে এমন ভাবে, একদিক থেকে তারা ছিলেন দারদাতা এবং আপোষহীন পণ্ডিত, কখনো কাউকে তোয়াক্কা করতেন না। মানে আজকে মাদ্রাসাগুলি চলছে আপোষকামী হয়ে, কিন্তু তিনি যেমন ছিলেন আপোষহীন তেমনি ছিলেন দারদাতা হিসাবে পণ্ডিত। কেমন তিনি পাঞ্জাব যাচ্ছেন, একটা ইতিহাস শুনেন, যাওয়ার পথে এশার সালাতের সময় হয়েছে, তিনি স্টেশন থেকে নেমে এক মসজিদে সালাত আদায় করা শুরু করেছে। সালাত আদায় করার থেকে যে যাওয়ার পরে ইমাম যখন বলেছে ওয়ালা দল্লিন, তিনি জোরে আমিন বলেছেন। এই আমিন বলার অপরাধে তাকে 1 বছর জেলখানায় থাকতে হয়েছে। তিনি আমিন বলবেন কিন্তু ওদের সাথে আপোষ করবেন না, এর একটা ইতিহাস আছে। তিনি যখন মিনাতে গিয়ে বক্তব্য দিচ্ছেন, 3 দিন বক্তব্য দিয়েছেন, চতুর্দিনে বক্তব্য যখন দিচ্ছেন, আমি বলতে চাচ্ছি এই জিনিসটা, হাদিসের দাঁড় দেওয়ার সাথে সাথে সমাজে আপনাকে খেদমত অব্যাহত রাখতে হবে ছাত্র এবং শিক্ষকদেরকে, খেদমত অব্যাহত রাখতে হবে শিরিক বিদাতের বিরুদ্ধে, প্রচলিত কুসংস্কারের বিরুদ্ধে আপোষহীন থাকতে হবে, আল্লাহ রহম করবেন। মিনা প্রান্তরে বক্তব্য দিতে গিয়ে 3 দিন পরে যখন চতুর্থ দিন বক্তব্য দিবেন, তখন তার বন্ধু এসে বলছে আজকে বক্তব্য দিয়ে আপনার প্রয়োজন নেই। হজ করতে যাওয়ার পরে এই ঘটনা দেখেন, দাওয়াতি কাজ মক্কায় গিয়ে করছেন এই মহাদ্দেস। তিনি বলছেন কেন? আপনাকে হত্যা করার পরিকল্পনা করেছে বেদাতের, আপনাকে মেরে ফেলে দিবেন। তিনি বলে দিলেন আমাকে এই ভয় দেখাচ্ছ, ইসি হারাম মে ইমাম নাসাই ভি শহীদ হয়ে জাহাঁ মেরে কতল কে লিয়ে মনসুরা হো রহে হে, মাই আপনে কতল কে লিয়ে আমাদা হো বলকে ইস তাবলিগ সে বাজ না হোঙ্গে। শুনে রাখো হে বন্ধু, এই হারামে ইমাম নাসাই কে হত্যা করা হয়েছে 6 ইমামের এক ইমাম, হাদিসের শ্রেষ্ঠ ইমাম হলেন ইমাম নাসাই, তাকে ওই স্থানে হত্যা করা হয়েছে। ইমাম নাসাইয়ের ইতিহাস খুবই করুণ, খুবই করুণ ইতিহাস, বলতে গেলে আশ্চর্য হবেন। ইমাম নাসাই যখন মক্কায় আশ্রয় নিলেন, মক্কার বেদাতিরা ধরে তাকে হত্যা করলো, রাতারাতিতে তাদের টিকতে রাত পোহাতে দিল না তাকে। ইতিহাস বলছে ইমাম নাসাই সিরিয়া থেকে বহিষ্কার হওয়ার পরে দৌড়ে আসলেন মক্কাতে আশ্রয় পাওয়ার জন্য, মক্কায় এসে আশ্রয় নেওয়ার পর সাথে সাথে ওই রাত্রে ইমাম নাসাইকে জলাই করে হত্যা করা হয়েছে। তাই শহীদ নাজির হোসেন দেহলভী বলছেন এই মক্কাতে ইমাম নাসাইকে হত্যা করা হয়েছে, যেখানে আমাকে হত্যা করার পরিকল্পনা করা হয়েছে। শুনে রাখো হে বন্ধু, আমি শহীদ হওয়ার জন্য প্রস্তুত রয়েছি, কিন্তু যে শিরিক বিদাতের বিরুদ্ধে আমার যে আহ্বান, শিরিক বিদাতের বিরুদ্ধে আমার যে কণ্ঠ, এই কণ্ঠ কখনো কেউ রুদ্ধ করতে পারবে না। কেমন আপোষহীন ব্যক্তি, হাদিসের দার দিয়েছেন একদিকে, একদিকে সমাজ সংস্কার করেছেন আপোষহীন ভাবে। আমি ছাত্র বন্ধুদেরকে এবং শিক্ষক মহোদয়কে আকুল আবেদন জানাতে চাই, হাদিসের দার দিতে হবে, সমাজ সংস্কার করতে হবে, দ্বিতীয় কোনো পথ নেই। শহীদ নাজির হোসেন দেহলভীকে এই মর্যাদা আল্লাহ দিলেন কেন? দেখুন আমরা মানতেক পড়ি না, মানতেক বলে একটা সাবজেক্ট আছে, সারে তাহাদিব একটা সাবজেক্ট আছে, এটা হলো যুক্তিবিদ্যার কেতাব, যে দেখছে যে জায়গাতে তিনি সারে বুখারি পড়াতেন তিনি ফতোয়া দিয়েছিলেন ওই স্থানে কখনো মানতেক তোমরা নিয়ে যাও না। কত সচেতন ব্যক্তি ছিলেন, কখনো তিনি হারাম খেতেন না। চলুন আরেক দিকে চলুন, ইমাম বুখারির কাছে চাই, চলেন ইমাম বুখারি রহিমাহুল্লাহর অবস্থা কি, ইমাম বুখারি এবং মুসলিমকে কোন ঠেলা করার জন্য ইহুদি খ্রিস্টানরা ষড়যন্ত্র করেছিল, তার আগে চলুন ইমাম আহমদ বিন হাম্বলের কাছে। আগের যুগে কিভাবে এলএম টিকে ছিল, ইমাম আহমদ বিন হাম্বল ছিলেন সবচেয়ে দরিদ্র মহাদেশ, তার কোনো পোশাক ছিল না, একটা ছেঁড়া চাদর গায়ে দিয়ে তিনি দারস দিতেন। কেন বলছি, সময় শেষ হয়ে যাচ্ছে, এতটুকু বলেই আমি শেষ করে দেব। ইমাম আহমদ বিন হাম্বল ছিলেন জগৎ বিখ্যাত মহাদ্দেস, মহাদ্দেস হিসাবে তিনি একজন সফল ব্যক্তি ছিলেন। ইমাম আহমদ বিন হাম্বলের যুগে একটা আকিদা চালু ছিল, আজকে যেমন বিভিন্ন আকিদা চালু আছে, আকিদা হলো এই যে পবিত্র কোরআন হলো আল্লাহর সৃষ্টি, দুনিয়া যেমন সৃষ্টি মানুষ যেমন সৃষ্টি, পবিত্র কোরআনও সৃষ্টি। কথা কি সঠিক? নাউজুবিল্লাহ বলেন, পবিত্র কোরআন হলো আল্লাহ কালাম, কালামুল্লাহ। এটা ইমাম আহমদ ছাড়া ওই যুগের যত আলেম ওলামা ছিলেন, পীর ফকির ছিলেন, সবার আকীদা ছিল পবিত্র কোরআন আল্লাহর সৃষ্টি বলে, নাউজুবিল্লাহ। একমাত্র ইমাম আহমদ বিন হাম্বল বলছিলেন যে না, পবিত্র কোরআন হলো আল্লাহর কালাম। এই অপরাধের কারণে ইমাম আহমদ বিন হাম্বলকে রাজপ্রাসাদে নিয়ে এসে লাখো জনতার মাঝে তাকে শাস্তি দেওয়া হচ্ছে আর বলা হচ্ছে, আহমদ তুমি আলেমদের বক্তব্য স্বীকার করে নাও যে পবিত্র কোরআন সৃষ্টি। ইমাম আহমদ বিন হাম্বল চিৎকার করছেন আর বলছেন সম্ভব নয়। সেই সময়ে বুসাইরি নামক একজন ব্যক্তি, বিদাতি আলেম অনেক পরিচিত আছেন না দেশে, অনেক পরিচিত আলেম আছেন, বাগদাদের একজন সবচেয়ে বেদাতি পরিচিত আলেম ছিল আহমদ বুসাইরি। বুসাইরি যখন আহমদ বিন হাম্বলকে পিটানো হচ্ছে ওই মুহূর্তে কানে কানে এসে বলছে বুসাইরি, হে ভাই আহমদ, তুমি তোমার আকীদা চেঞ্জ করো, বলো যে পবিত্র কোরআন সৃষ্টি, তাহলে খলিফাকে বলে তোমার মারটা মওকুফ করব। ইমাম আহমদ বিন হাম্বল রক্তাক্ত দেহে চিৎকার দিয়ে উঠে বলছেন, শরাকা বুসাইরি, তুমি তোমার বিশ্বাস ত্যাগ করো, যদি তুমি বিশ্বাস ত্যাগ করো তাহলে আল্লাহর কাছে আমি সুপারিশ করবো যে বুসাইরিকে আল্লাহ তুমি মাফ করো, জাহান্নামের আগুন থেকে তো মুক্তি পাবে, কিন্তু কাল কিয়ামতের মাঠে আমি জাহান্নামের আগুন থেকে বাঁচার জন্য বর্তমান খলিফার শাস্তিকে পরোয়া করি না। এটা হলো আপসিন মহাদেশের বক্তব্য। জেলখানে রেখে দিয়েছে, রিপোর্ট দেওয়া হয়েছে, আপনার রায় দেওয়া হয়েছে এই মর্মে যে প্রতিদিন খলিফা নিজ হাতে তাকে 100টা করে ব্যাট মারবে। একজন যোগ্যতম মহাদেশ, 10 লক্ষ হাদিসের হাফেজ, এই ব্যক্তিকে পিটানো হয় প্রতিদিন, একদিন নয়, দুই দিন নয়, দুইজন নয়, 7 জন খলিফা এক তারাকে পিটিয়েছে তাকে। সর্বশেষ খলিফা মুতাওয়াক্কিল যখন খলিফা হলেন, তখন খলিফা হয়ে বাড়িতে এসেছেন, খলিফার মা লক্ষ্য করে বলছে, তোমার জেলখানা একজন বৃদ্ধ মানুষ বন্দী আছে, তোমার প্রথম কাজ হলো তাকে মুক্তি দেওয়া। খলিফা শুনে আশ্চর্য হয়েছে, মা তুমি কি বলো, প্রত্যেক খলিফা তাকে পিটিয়েছে প্রতিদিন, আমাকেও কাল থেকে পিটাতে হবে। খবরদার, তুই তার গায়ে হাত দিবি না, বরং তাকে মুক্তি দিতে হবে, না মুক্তি দিলে আমি তোমাকে ত্যাজ্য পুত্র ঘোষণা করব। খলিফা সবাইকে বুঝিয়ে এই বৃদ্ধ ব্যক্তিকে মুক্তি দিলেন, কারণ হিসাবে লিখছেন ঐতিহাসিকরা যে এই মুতাক্কিলের মা আহমদ বিন হাম্বলের কাছে ছোট বয়সে কায়দা করেছিলেন। কোথায় কার ফসল কোথায় আসে? আহমদ বিন হাম্বলকে মুক্তি দেওয়ার পরে জিজ্ঞেস করছেন খলিফা মুতাক্কিল, বলুন তো মুতাক্কিল আল্লাহ, তিনি বলছেন যে বলুন আপনার কি দরকার সেটাই করব। আহমদ বিন হাম্বল বলছে, আমার কিছুই দরকার নাই বাবা, বাগদাদ একটা জায়গা তৈরি করে দাও, সেখানে করে আমি কিছু ছাত্র পড়াতে পারি। যখন ইমাম আহমদ পড়ানো শুরু করলেন, ছাত্র হিসাবে আসলেন ইমাম বুখারী, ছাত্র হিসাবে আসলেন ইমাম মুসলিম, ছাত্র হিসাবে আসলেন ইমাম আবু দাউদ, বলুন সুবহানাল্লাহ কা বিহামদিহি। এতদিন ইমাম বুখারীর আবির্ভাব ঘটেনি, এতদিন ইমাম আবু দাউদের আবির্ভাব ঘটেনি, এতদিন ইমাম মুসলিমের আবির্ভাব ঘটেনি। যখন ইমাম আহমদকে মুক্তি দেওয়া হলো, তার এই হাদিসের জ্ঞান মানুষের কাছে বিতরণের জন্য আল্লাহ রাব্বুল আলামিন আসমান থেকে প্রেরণ করে ইমাম বুখারীকে, ইমাম মুসলিমকে, ইমাম আবু দাউদকে ছাত্র হিসেবে মানিয়ে দিলেন। ইমাম আহমদের জ্ঞান তার আহরণ করে ওটা পৃথিবীর বুকে ইমাম আহমদের সেই দক্ষতা ছড়িয়ে দিলেন। 12 বছর তাকে আটকে রেখে কিছু করতে পারেনি সরকার। ইলমে হাদিস কিভাবে আসছে বলুন তো? ইমাম বুখারী বলছেন, 6টি বৈশিষ্ট্য ছিল ইমাম আহমদের মধ্যে তার মধ্যে অন্যতম এক নম্বর বৈশিষ্ট্য হলো আকবরুল ফুকাহাই মিনাল মুহাদ্দিসিন, আকবরুল মুহাদ্দিসিন অর্থাৎ মুহাদ্দিসের মধ্যে সবচেয়ে বেশি দরিদ্র ছিলেন আহমদ বিন হাম্বল রাহিমাহুল্লাহ। প্রথম নম্বর গুণাবলী তিনি বলছেন, এত বড় দরিদ্রতার মাধ্যমে চলে এসেছে এলমে হাদিস, আর একটা খুব সচেতন থাকবেন শিক্ষকের শিক্ষকের দ্বন্দ্ব না বাধে, ছাত্র শিক্ষকের মধ্যে হাদিসের এলেম বিতরণের দ্বন্দ্ব যেন না লাগে। ইমাম বুখারীর বিরুদ্ধে ইমাম মুসলিম তিনি কটাক্ষ করে ইমাম মুসলিমের ভূমিকায় দুইটা কথা বলেছেন, এটা ছিল হলো ইহুদি খ্রিস্টানদের চক্রান্ত। তার ছিলেন ইহুদি খ্রিস্টানরা ইমাম বুখারী তো পরিচিতি লাভ করে থেকে আর ধরা যাবে না, তবে ইমাম বুখারী ইমাম মুসলিম সম্পর্কে কিছু কথা বলে যাক তাহলেই সফল। কারণ যদি ইমাম মুসলিম সম্পর্কে একটি বাক্য ইমাম বুখারী বলতেন তাহলে জগতের মানুষ ইমাম মুসলিমের কোন হাদিস গ্রহণ করতেন না। কিন্তু ইমাম মুসলিমের বাড়ি ছিল নিশাপুরে, নিশাপুরে যখন গেছেন লাখো জনতা উপস্থিত, জনতা উপস্থিত মানে দেখুন মুহাদ্দিসগণের আদর্শ, জি বুঝতে পেরেছি, মুহাদ্দিসগণের আদর্শ দেখুন অথবা হবেন মুহাদ্দিসগণের আদর্শ যদি এখান থেকে আমরা নিই ভুল করলে ভুলে সংশোধন করে নেওয়া যায়। নিশাপুরে যখন উপস্থিত ইমাম মুসলিমের দেশে ইমাম বুখারী উপস্থিত, অন্ধ ইমাম বুখারী বসে আছেন, মানুষ এসেছে মানুষকে মারিয়ে, ইমাম মুসলিম চলে আসতেন তার মঞ্চের দিকে। আহমদ ইবনে হাম্বল বলছেন যা মুসলিম হাজ্জাজ, ইমাম মুসলিম আসতে ইমাম বুখারীর কাছে ইমাম মুসলিম ইমাম বুখারীর দুই কপালের চোখের মাঝে চুম্বন করলেন এবং বলছেন দানি উকাব্বিলু রিজদাইকা, হে মোহাম্মদ বিন ইসমাইল আপনি আপনার দুই পা আমার দিকে এগিয়ে দিন, উকাব্বিলু রিজদাইকা আপনার দুই পায়ে আমি চুম্বন করব, ইয়া সাইয়েদ আল মুহাদ্দিসিন ইয়া উস্তাদ আল আসাতিদিন ইয়া তাবিব আল হাদিস ইয়া তাবিব আল আপনার দু পায়ে চুম্বন করে আমি ক্ষমা চেয়ে নিচ্ছি। ইমাম বুখারী রাহিমাহুল্লাহর কাছে গেছেন ইমাম মুসলিম ভুল বুঝতে পেরে, যদি তিনি না যেতেন হয়তোবা বিশ্ববাসী ইমাম মুসলিমের হাদিস গ্রহণ করতেন না। আমি এই ক্ষেত্রে বলতে চাইলাম আদর্শটা কেমন, ইমাম বুখারীর মর্যাদা কতটুকু, আল্লাহু আকবার, আর আগানো যাচ্ছে না। আপনারা কোরআন এবং সহিহ হাদিসের দারস দিবেন খেয়ে না খেয়ে, প্রয়োজন নেই খাওয়ার, মর্যাদা আল্লাহর কাছে। ইমাম বুখারী শেষ মুহূর্ত পর্যন্ত কিছু খেতেও পেলেন না, চলে গেলেন। ইমাম তিরমিজি রাহিমাহুল্লাহ শেষ জীবন পর্যন্ত চলে গেলেন, এত বড় বড় মুহাদ্দিস চলে গেলেন, অনেক মহাদেশ না খেয়ে চলে গেছেন, তাতে কি হয়েছে, কিন্তু এলমে হাদিস জীবিত আছে। আপনি একজন ছাত্রকে তাকওয়ার সাথে শিক্ষা দান করবেন যেন এই ছাত্র আগামী দিনে হয় আলবানি, আপনার উদ্দেশ্য থাকবে দোয়া থাকবে প্রত্যেক ছাত্রের প্রতি, বাবা আমার কাছে শিক্ষা অর্জন করো আমি দোয়া করে দিচ্ছি আল্লাহ যেন এই যুগের তোমাকে মুজাদ্দিদ আলফে সানি করেন, আল্লাহ যেন এই যুগে তোমাকে একজন সৈয়দ নাদির হোসেন দেহলভির মতো যেন মুহাদ্দিস করেন, ইবনে তাইমের মতো যেন অবস্থান তোমাকে দিয়ে আসে, তুমি যেন হও মোহাম্মদ বিন আব্দুল ওয়াহাবের মতন বড় সংস্কারক, এই দোয়া বলে ছাত্রদেরকে একনিষ্ঠার সাথে শিক্ষা দান করাতে হবে। ইনশাআল্লাহ বাংলাদেশের যে শিরিক বেদাতের ভিত আছে সমস্ত ভিতকে গড়িয়ে দিবে, একদিন ইনশাআল্লাহ থাকবে না। যদি এই বীরকুষ্টিয়া মাদ্রাসার মতন যে সমস্ত মাদ্রাসা আছে, দুঃখজনক হলো সত্য কথা না বললে হয় না, যে সমস্ত মাদ্রাসা এই ধরনের দার দিচ্ছে তারা শুধু দারছি দেন কিন্তু সমাজ সংস্কারের প্রতি শিরিক বিদাতের বিরুদ্ধে তারা কঠোর নন, বরং বিদাত নিয়ে জড়িয়ে আছে। এই সমস্ত প্রতিষ্ঠান বীরকৃষ্টার মতন নওদা পড়াল মার্কাদুল ইসলামের সালাফির মতন যদি কিছু প্রতিষ্ঠান দেশে তৈরি হয়ে যায়, আগামী বেশি দিনের সময় নয়, আগামী 20-30 বছরের মধ্যে এই ছাত্র তৈরি হয়ে এই দেশে যে সব পীর ফকিরের মাজার রয়েছে, এই মিথ্যা আকীদা রয়েছে, মিথ্যা কুসংস্কার রয়েছে, মিথ্যা ইহুদি খ্রিস্টানের দর্শন রয়েছে, সমস্ত দর্শনকে এই পৃথিবীর বুক থেকে বাংলাদেশ থেকে তুলে দিয়ে আল্লাহ পক্ষ থেকে আল্লাহ আসা এলাহি দর্শন মানুষ মেনে নেবেন, প্রতিষ্ঠা লাভ করবেন ইনশাআল্লাহ। সবার প্রতি অনুরোধ থাকবেন পবিত্র প্রেম সেদিন শাহ ইসমাইল শহীদ রহিমাহুল্লাহ ছিলেন ছোট্ট বাচ্চা ছেলে, এই বাচ্চা ছেলে শুনেছিলেন 13 বছরের সন্তান হাদিস পড়ে গিয়ে দিল্লির শিয়ালকোটের মসজিদে জোরে আমিন বললেন, আর এই জন্যই তাকে ধরে নিয়ে এসে তার দাদা শাউলুল্লাহ মুহাদ্দিস দেহলভের কাছে ধরে নিয়ে আসলেন। জিজ্ঞেস করলেন, কেন এটা করেছো? তিনি বলছেন, চাচার কাছে হাদিস পড়েছি, 13 বছরের সন্তান বলছেন, চাচার কাছে হাদিস পড়েছি, রাসূল যখন সালাতে ওরা জল্লিল বলতেন তখন জোরে আমিন বলতেন, আমি কি আমিন জোরে বলে অপরাধ করেছি? 13 বছরের সন্তানের মধ্যে এই চেতনা জাগ্রত হলো কিভাবে? সেই শাহ ইসমাইল শহীদ হলেন ইংরেজ তারানি পণ্ডিত চিবা সালার উপমহাদেশে পবিত্র করে এবং সহি হাদিসের আলাল জ্বালানোর একমাত্র দিকপাল হিসাবে উপমহাদেশের আকাশে তিনি উদিত হলেন শাহ ইসমাইল শহীদ রহমাল্লাহ। সৈয়দ আহমদ বেরলুয়ানায়েত আলী, বিলায়েত আলী, তারা এই ইলমি খেদমত করে গেছে। এই ছোট্ট বয়সে আপনাকেও হাদিসের দার্স দিতে হবে যেন আমুল দার হয় ছেলেরা, এই উদ্দেশ্যে আগামী দিনে দার্স দিতে হবে। ইতিহাস পড়ে শোনাবো, সময় অনেক নিয়ে নিয়েছি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে যেন পবিত্র করার এবং সহি হাদিস শিক্ষা করার এবং আমল করার তৌফিক দান করেন। আল্লাহুম আমিন। এই বীরপুরুষটা মাদ্রাসাকে যেন আল্লাহ কিয়ামত পর্যন্ত বহাল তবেদে কায়েম রাখেন। আল্লাহুম আমিন। আমি আপনাদের কাছে দোয়া চেয়ে বিদায় নিচ্ছি। আকুল কওলি হাদা আস্তাগফিরু লি ওয়া লাকুম ওয়া লিসাইরিল মুসলিমিন। আহলুল হাদিস হুম আহলুন নবী ওয়া ইল্লাম ইয়াসবাহু নাফসুহু আন আনফাসুহু সাহিবু। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।